জীবনবাণীর সকল শ্রোতাবন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আশা রাখি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করছেন। জীবন পথে চলতে গেলে মানুষ দুটি পথের সম্মুখীন হয়, প্রশস্ত ও সংকীর্ণ পথ। প্রশস্ত পথে রয়েছে আনন্দ ও উল্লাস, সংকীর্ণ পথে রয়েছে কষ্ট, সমস্যা, যন্ত্রণা। প্রশস্ত পথে জীবনের শেষে নিয়ে যায় অনন্ত মৃত্যু যন্ত্রণা, কিন্তু সংকীর্ণ পথে শেষে পাওয়া যায় অনন্ত জীবন ও অনন্ত আনন্দ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি সিদ্ধান্ত নিন কোন পথ আপনার জীবনের জন্য সঠিক। আপনি কি সিদ্ধান্ত গ্রহণে অপারগ? তাহলে জীবনবাণীর আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন ও আলোর পথে এগিয়ে যান।
আমি আধারের করি না ভয়, আমি আধারের করি না ভয়, জানি সে আধারে তুমি আছো প্রভু, সে আধারে তুমি আছো প্রভু, নিত্য জ্যোতির ময়। আমি আধারের করি না ভয়, আমি আধারে করি না বন্ধুর পথে যেতে হয় যদি একা, নির্ভয়ে যাব খুঁজে খুঁজে ফিরি তোমার চরণ রেখা। বন্ধুর পথে যেতে হয় যদি একা।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের এই অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীতসংহিতার 14 গীত থেকে গত অনুষ্ঠানে আলোচনা শুরু করেছিলাম এবং এক পদ পর্যন্ত আলোচনা করেছি। আজকের আমরা ওই গীতেরই দুই পদ থেকে আলোচনা শুরু করব। যদি আপনার কাছে বাইবেল আছে তবে আমার সাথে খুলুন এবং এই পাঠে যোগ দিন। লেখা আছে এখানে, সদাপ্রভু স্বর্গহিতে মনুষ্যন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাইলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। আর আমরা দেখব এর পরের পদ যে ঈশ্বর কি দেখলেন। লেখা আছে, সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকার প্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। আসুন আমরা ঈশ্বরাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। আলোচনায় যাওয়ার পূর্বে পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। আজকের এই সুন্দর সময় আমরা তোমার চরণতলে অবনত হয়ে তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের জীবনে যে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া করেছ। তোমার দয়ায় আমরা বেঁচে আছি। তোমার প্রতিটি অনুগ্রহ করুণার কথা স্মরণ করে আমরা কৃতজ্ঞ হই। আজকে তুমি তোমার পবিত্র বাক্য যা আমাদের সামনে রেখেছ, যা আমাদের জন্য তুমি পরিকল্পনা করেছ, তা বুঝতে, জানতে এবং সেই মতো জীবনে বাধ্য হয়ে চলতে সাহায্য করো। তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে চালিত করো। আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো তাদের ব্যক্তিগত জীবনে, পরিবার ও কার্যক্ষেত্রে, এবং তুমি আমাদের শিক্ষক হয়ে আমাদেরকে সেই জীবনের সর্ব অবস্থায় কেমনভাবে চলতে হয় তা তুমি শিখিয়ে দাও। তুমি আমাদের তোমার আনন্দে এবং তোমার উপস্থিতিতে ভরিয়ে রাখো। আমরা প্রার্থনা করি আজকের এই দিনে প্রভু, যারা যুবক যুবতী, যারা তাদের নিজেদের জীবনের পরিকল্পনা করছে আগামী দিনে কেমনভাবে অগ্রসর হবে, তাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ সকল কার্যে তুমি আশীর্বাদ করো, তোমাকে নিয়ে সম্মান দিয়ে তোমাকে অধিকার দিয়ে এগোতে পারেন এমন তুমি দয়া করো। তাদের সকলকে তোমার চরণতলে সমর্পিত করে এবং আমরা তোমাদের সমর্পিত হয়ে প্রার্থনা তোমার যীশু নামে চাই, আমেন। প্রিয় শ্রোতাবন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে চোদ্দর গীতের 2-3 পদ পাঠ করে শুনিয়েছি। আমরা দেখি সেই একই কথা যা তিনের পদে আমরা পেয়েছি, যা রোমিও তার তিনের অধ্যায় 12 পদে সাধু পৌল এদের কথাই বলেছেন, সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। তা বলে সাধু পৌল যে কেবল নাস্তিকদের বিষয় এই কথা বলেছেন তা নয়, কিন্তু সকলার বিষয়ে তিনি বলেছেন। কারণ আমরা এক পদে আমরা নাস্তিকদের বিষয় শুনেছি, যেখানে বলা হয়েছে মূঢ় মনে মনে বলে ঈশ্বর নেই। সাধু পৌলের এই কথা আমার ও আপনারই এক ছবি, কিন্তু আমি ও আপনি আমরাই তো ঈশ্বরে বিশ্বাসী, তবু আমরা জানি যে আমরা পাপী। পবিত্র শাস্ত্র আমাদের বিষয় সেই পরিচয় দিয়েছে, সকলেই পাপ করিয়াছে, সেখানে কাউকেই বাদ দেওয়া হয়নি, সমগ্র মানব জাতিকে বলা হয়েছে। কি বলা হয়েছে? সকলেই পাপী, কেননা পাপময় জগতে পাপেই আমাদের জন্ম। আমাদের মধ্যে উত্তম কি আছে? ভালো কথা, ভালো আচার ব্যবহার, ভালো কাজ, এমনকি ভালো চিন্তা কতটা আছে? মানুষের চরিত্রই হল পাপ, এবং চোদ্দ গীতের প্রথম তিন পদে আমরা দেখতে পাই যে মানুষ কত নিচে নামতে পারে। মানুষের এই অবস্থা তখনই হয় যখন তার মধ্যে ঈশ্বর ভীতি থাকে না। ঈশ্বর ভীতি রহিত হলে ঈশ্বরের ব্যবস্থা মানে না। ঈশ্বরের ব্যবস্থা না মানাটাই পাপ, আর পাপ করার অর্থ হল ঈশ্বর বিরোধিতা, এবং ঈশ্বর বিরোধিতা ক্রমে মানুষকে ঈশ্বরবিহীন করে তোলে ও মানুষ নাস্তিক বা নিরীশ্বরবাদী হয়ে ওঠে। এবারে দেখব ঈশ্বরের লোকের বিরুদ্ধে শত্রুতা। নাস্তিক লোকেরা কেবলমাত্র যে ঈশ্বরের বিরুদ্ধে তা নয়, কিন্তু তারা ঈশ্বরের লোকদেরও বিরুদ্ধাচরণ করে। চোদ্দ অধ্যায় 4-6 পদে দেখি লেখা আছে, এখানে অধর্মচারী সকলের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, সদাপ্রভুকে ডাকে না, ওই স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে, কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী। তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ, কেননা সদাপ্রভু তাহার আশ্রয়। বর্তমান জগতে বহু রাজনৈতিক নেতা আছেন যারা ছলনা করে চলেছেন। একজন থিওলজিয়ান বা যিনি ঈশ্বরত্ব নিয়ে ভাবেন, ওইসব রাজনীতিকদের বলছেন ওরা উদারনৈতিক মোটর কার, যারা ওই রকম সুন্দর বড় বড় আধুনিক মোটর চড়ে ঘুরে বেড়ান, তারা দুঃখের দুঃখ বুঝবেন কি করে? পথে কতবার এমনটি হয়, বৃষ্টির দিন পথ ধরে চলেছেন, পাশ দিয়ে বিরাট মোটর কার চলে গেল, মোটরের মধ্যে বড় রাজনৈতিক নেতা বসে আছেন, আর ওই মোটরের চাকা পথের জল কাদা ছিটিয়ে আপনাকে নোংরা করে দিল। মোটরের ভিতরে যাত্রী তার কোনো খবরই রাখল না। বাইবেলের নতুন নিয়মে লোকলিখিত সুসমাচারের 16:20-21 পদে ধনী ও লাসারের ঘটনা মনে পড়ে নিশ্চয়ই। লাসার ওই ধনীর মেজ থেকে মাটিতে পড়া খাবারের গুঁড়োগাড়াই খেত। আজকের দিনেও কয়জন ধনী দরিদ্রের কথা চিন্তা করে, তার ধনের কিছুটা দরিদ্রকে দান করে? আমি আপনি কোথায় আছি, দরিদ্রের জন্য আমাদের কতটা চিন্তা? ঈশ্বর কিন্তু তাদের জন্য সমানে চিন্তা করে চলেছেন। মানুষ আপনার চরিত্র বুঝতে পারে না, কিন্তু ঈশ্বর তো অবোধ নন, ঈশ্বর তো অবুজ নন, ঈশ্বর তো অন্ধ নন, তিনি সব জানেন, সব শোনেন ও সব দেখেন। ঈশ্বর বলছেন, তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে। বাইবেলের পুরাতন নিয়মে জিরমীয় ভাববাদী পুস্তক তার দশের অধ্যায় ২৫ পদে লেখা আছে, ঢালিয়া দাও তোমার কোপ সেই জাতিগণের উপরে যাহারা তোমাকে জানে না, সেই গোষ্ঠী সকলের উপরে যাহারা তোমার নামে ডাকে না, কেননা তাহারা যাকবকে গ্রাস করিয়াছে, গ্রাস করিয়া সংহার করিয়াছে, তাহারা তাহার বাসস্থান শূন্য করিয়াছে। আবার আমোস তার ৮ অধ্যায় ৪ পদে লেখা আছে, অহ তোমরা যাহারা দরিদ্র লোককে গ্রাস করিতেছ ও দেশের হীন লোক দিয়কে লোপ করিতেছ, তোমরা এই বাক্য শুনো। মিখা ভাববাদী পুস্তক বাইবেলের পুরাতন নিয়মে আরেকটি ভাওবাদী পুস্তক, যেখানে লেখা আছে ৩ অধ্যায় ৩ পদে, এই লোকেরা আমার প্রজাগণের মাংস খাইতেছে, তাহাদের চর্ম খুলিয়া অস্থি ভাঙিয়া ফেলিতেছে, যেমন হাঁড়ির জন্য খাদ্যদ্রব্য কিংবা কটায়ের মধ্যে মাংস, তেমনি তাহা কুচি কুচি করিয়া কাটিতেছে। এই লোক কারা? যারা ঈশ্বরবিহীন লোক, মুক্তির জন্য আকুল আকাঙ্ক্ষা করে। এবারে আমরা দেখব বিজয়ের চিহ্ন ১৪ গীতে ৭ পদে, আহ ইসরায়েলে পরিত্রাণ সিয়ন হইতে উপস্থিত হোক, সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন, তখন যাকব উল্লাসিত হইবে, ইসরায়েল আনন্দ করিবে। এই পথটি সেই গৌরবময় দিনের আকাঙ্ক্ষা করছে, যেদিন সিয়ন হতে ইসরায়েলের জন্য পরিত্রাণ আসবে, সেদিন যাকব উল্লাস করবে এবং ইসরায়েল আনন্দিত হবে। রোমিও তার ১১ অধ্যায় ২৫ থেকে ২৭ পদে লেখা আছে, কারণ ভাতৃগণ তোমরা যেন আপনাদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এই জন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগূঢ় তত্ত্ব অজ্ঞাত থাকো, যে কতক পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্যন্ত পূর্ণ সংখ্যা প্রবেশ না করে। আর এই প্রকারে সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইবে, যেমন লিখিত আছে, সিয়ন হইতে মুক্তিদাতা আসিবেন, তিনি যাকব হইতে ভক্তিহীনতা দূর করিবেন, আর ইহাই তাহাদের পক্ষে আমার নিয়ম, যখন আমি তাহাদের পাপ সকল হরণ করিব। গীত রচয়িতার এইটাই আশা ও আকাঙ্ক্ষা, এবং এটাই আনন্দের বিষয় হবে, যেদিন ঈশ্বর তার রাজত্ব স্থাপন করবেন। অদূর ভবিষ্যতের জন্য তিনি তাই তার চোখে দেখছেন। আমরা এখন ১৫ গীত নিয়ে আলোচনা করব। এই গীতটিও খুব ছোট্ট, মাত্র ৫টি পদ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ব্যক্ত করেছে। আমার গীতসংগীতা ৯ গীতের শেষ কয়েকটি পদ যখন পাঠ করি, তখন মনে হয় গীতকার যেন আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু শেষ হল না। গীত ১৫তে মনে হয় না বলা কথাগুলো তিনি প্রকাশ করলেন। গীত ৯ এবং ১০ শয়তানের লোকদের ছবি দেখায়। ওই সকল লোকেরা অহংকারী, দর্পকারী, আত্মনির্ভরশীল। আবার গীত ১১ দেখেছি ধার্মিকের পরীক্ষা, এবং গীত ১২ আমরা পেয়েছি অসাধুদের মাঝে সাধু ব্যক্তি বা ঈশ্বরের লোক। আর ১৩ গীত ব্যক্ত করেছে মহাক্লেশের দিনে বিশ্বাসী রক্ষা পাবে। গীত ১৪ আমরা দেখেছি নাস্তিক লোকেরা ঈশ্বরের দান বা আশীর্বাদ হতে বঞ্চিত। এখন গীত ১৫ আমাদের বলে যে কি প্রকার লোক ঈশ্বরের সাথে বাস করবে, বা কি প্রকার লোকেরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। এরা সেই লোক যারা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হবে। আসুন আমার সঙ্গে পাঠ করুন ১৫ ১ লেখা আছে, হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে, তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? এই প্রশ্নের উত্তর আমরা গীত ২৪ ৩ থেকে ৫ পদের মধ্যেই পাই। লেখা আছে, কে সদাপ্রভুর পর্বতে উঠবে, কে তার পবিত্র স্থানে দাঁড়াবে? আর বলা হয়েছে, যার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করেনি, ছলভাবে শপথ করেনি, সেই সদাপ্রভু হতে আশীর্বাদ পাবে। আপন ত্রাণেশ্বর হতে ধার্মিকতা পাবে। প্রথমেই বলা হয়েছে তোমার তাঁবুতে কে প্রবেশ করিবে। তাঁবুর কথা কেন এল, মন্দির বা গৃহ একথা কেন বলা হল না? কারণ ইসরায়েল জাতি মিশর দেশ থেকে বার হয়ে আসার পর ৪০ বৎসর কাল তারা ভ্রাম্যমান জাতি হিসাবে মরুভূমি প্রান্তর ও পর্বতে ঘুরে বেড়াতে হয়েছিল। ওই সময় তারা ঈশ্বরের আরাধনা করার স্থানরূপে একটি বিশেষরূপে নির্মিত তাম্বু ব্যবহার করত, সেটিকে বলা হত সমাগম তাম্বু বা ইংরেজিতে ট্যাবারনাকল। ইসরায়েল জাতি নিজেরাও তাঁবুতে বাস করত, এক স্থান হতে অপর স্থানে যাবার সময় তাঁবু গুটিয়ে নিয়ে যেত। এইভাবে ৪০ বৎসর পর যখন তারা কনান দেশে প্রবেশ করল, সেই দেশের বিভিন্ন নগর তারা দখল পেল, ঘর বাড়িতে বাস করতে লাগল। এসব হচ্ছে খ্রিস্টপূর্ব ১৪ শতকের কথা। কিন্তু খ্রিস্টপূর্ব ১০ শতকের সময় যখন দাউদ রাজা হলেন, তখনও পর্যন্ত কিন্তু ঈশ্বরের আবাসস্থান তাঁবুতেই ছিল। দাউদ তাঁর গীত রচনার সময় তাই তাম্বুর উল্লেখ করেছেন। এরপর বলা হয়েছে তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে। বাইবেলে অনেকগুলো পর্বতের কথা উল্লেখিত আছে, প্রায় ২১টা পর্বত। অরারট পর্বতে নোহের জাহাজ আটকে ছিল। হোরেব বা সিনয় পর্বতে ঈশ্বর মোশির সাথে প্রথম কথা বললেন। নবপর্বতে মোশির মৃত্যু হল। হরমোন পর্বতে যিশুর রূপান্তর হল। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন পর্বতের উল্লেখ আমরা পাই, কিন্তু পবিত্র পর্বত বলতে একটি পর্বত, সিয়ন পর্বত, ইসরায়েল দেশে অবস্থিত। আর গীতকার পবিত্র পর্বতে বসতি করার কথা বলছেন ভবিষ্যতে যখন প্রভু যীশু ইসরায়েল প্রদেশে সহস্র বৎসর রাজত্ব করবেন সেই সময়কার বিষয়। প্রশ্ন করার পর গীতকার নিজেই উত্তর দিচ্ছেন, কারণ ঊর্ধ্ব হতে আত্মার প্রভাবে তিনি প্রভাবান্বিত। দাউদ লিখলেন ১৫ অধ্যায় বা ১৫ গীতে ২-৪ পদে, যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কথা কয়, যে পরিবাদ জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না। সদাপ্রভু তাঁবুতে প্রবাস করার অথবা তাঁর পবিত্র পর্বতে বসতি করবার অধিকার লাভ করতে হলে যে সকল গুণাবলীর প্রয়োজন, দাউদ সেই গুণাবলীর তালিকা দিয়েছেন। কোন স্থানে চাকুরির দরখাস্ত দেবার সময় আমাদের যোগ্যতা ও গুণাবলীর তালিকা ও সার্টিফিকেট ওই দরখাস্তের সঙ্গে দিতে হয়। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, মহান ঈশ্বরের সাথে বসতি করতে হলে উপযুক্ত গুণাবলী না থাকলে বসতি করব কেমন করে? প্রথমত তাঁর তাঁবুর ধারে কাছে যেতে পারব না, তাঁর পবিত্র পর্বতে পা রাখতে পারব না, কেননা তিনি মহাপবিত্র, ঈশ্বর গ্রাসকারী অগ্নি। প্রথম গুণ বলা হয়েছে যে ব্যক্তি সিদ্ধ আচরণ করে। সিদ্ধ আচরণ সেই করতে পারে যে সরলান্তকরণ, সব সময় যে যাজক, পুরোহিত বা বিশপ সরলান্তকরণ হবেন তা নয়, যদিও তাঁদের গুণাবলীর মধ্যে এটি অবশ্য থাকা প্রয়োজন। আমরা দ্বিতীয় বংশাবলী ২৯ অধ্যায় ৩৪ পদে দেখি যে রাজা হিষ্কীয় যখন হোমবলি উৎসর্গ করছিলেন, যাজকদের অপেক্ষা মন্দিরে কার্যকারী লেবীয়রা অধিক সরলান্তকরণ ছিলেন। সরলান্তকরণ অপরের সৃষ্টি করে দিতে পারে না, ঈশ্বর দত্ত এক গুণ, এবং মানুষ নিজ চেষ্টায় অভ্যাসের মধ্যে দিয়ে নিজ নিজ অন্তঃকরণে সরলতা রক্ষা করে। শিশু জন্ম থেকেই কি কুটিল মনা হয়? পরিবেশ তাকে কুটিল করে। দাউদ একজন সরলান্তকরণ ব্যক্তি ছিলেন, যা আমরা পাই প্রথম সমুয়েল তার ১৯ অধ্যায় ৬ পদে। আকিশ রাজা দাউদকে ডেকে বলেছেন, জীবন্ত সদাপ্রভু দিব্য, তুমি সরল লোক। দ্বিতীয় কথা, যে ধর্মকর্ম করে। সাধারণত ধর্মকর্ম বলতে আমাদের মনে হয় কতগুলো রীতিনীতি, আচার, সংস্কার ইত্যাদি পালন করলেই ধর্মকর্ম হয়ে গেল। নিয়মিত প্রতি রবিবার উপাসনায় যোগ দিলাম, দান দিলাম, উৎসব পালন করলাম, সভা সমিতিতে অংশগ্রহণ করলাম, ক্যারল গান গাইলাম বা কয়ারে বসলাম, না, এটা ধর্মকর্ম বলতে যা বুঝায় তা নয়। ধর্মকর্ম অর্থে ঈশ্বরের প্রতি বাধ্যতা, তাঁর আদেশ পালন। যীশু বলছেন না, যে কেউ আমাকে ভালোবাসে সে আমার আজ্ঞা সকল পালন করে, এবং প্রভু যীশু দুটি মাত্র আজ্ঞার উপরে বিশেষ জোর দিলেন। লুকলিখিত সুসমাচারের 10:27, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। প্রভু যীশু এই একটা স্ট্যান্ডার্ড দিয়েছেন, অর্থাৎ মাপকাঠি দিয়েছেন, এইটাই তাঁর চোখে ধর্মকর্ম। তৃতীয় বিষয় হল হৃদয় সত্য কহে। বাইবেলের নতুন নিয়মে ইফিসীয় তার 4:25 দেখি, অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও। এই সত্য কেমন হবে? হৃদয় হতে সত্য হবে। আমাদের অভ্যাস আছে খুব শীঘ্র কোন কথায় বলি সত্যি সত্যি বলছি, অথচ তার মধ্যে আন্তরিকতা একটিও নেই। কেবলমাত্র শ্রোতাকে খুশি করার জন্য, কখনো কখনো ঠকাবার জন্য, কখনো প্রবঞ্চনা করার জন্য, প্রতারণা করার জন্য ওইভাবের কথা বলি। হয়তো আমাদের কথার মধ্যে এতটুকু সত্য নেই। আবার আমরা মণ্ডলীতে ঈশ্বরের সাক্ষাতে অঙ্গীকার করি, কিন্তু দেখা যায় তারপর আর মনে থাকে না। স্মরণ করিয়ে দিলে বলে, তাই নাকি, আমার ঠিক মনে পড়ছে না। চতুর্থত, যে পরিবাদ জিহ্বাগ্রে আনে না, এটা হচ্ছে পরনিন্দা, পরচর্চা করা। টক মিষ্টি ঝাল নুন আচার যেমন মুখে স্বাদ জমিয়ে দেয়, পরনিন্দা ঠিক তেমনি অল্পক্ষণের মধ্যে আমরা সোচ্চার হয়ে উঠি। কিন্তু লেবীয় তার 19:16-18 কি বলছে? তুমি কর্ণে জপ হইয়া আপন লোকদের মধ্যে ইতস্তত ভ্রমণ করিও না। হিতোপদেশ তার 11:13 লেখা আছে, কর্ণে জপ গুপ্ত কথা ব্যক্ত করে, কিন্তু যে আত্মায় বিশ্বস্ত সে কথা গোপন করে। আবার হিতোপদেশ তার 18:8 এই কথা বলে, পরিবাদকের কথা মিষ্টান্ন বধ তাহা অন্তরের অন্তঃপুরে নামিয়ে যায়। সুতরাং কেবল পরিবাদ মুখে আনা নয়, কানে শোনাও ক্ষতিকারক। হিতোপদেশ তার 20:19 সাবধান করে দেয়, যে কর্ণে জপ হইয়া বেড়ায় সে গুপ্ত কথা ব্যক্ত করে, যাহার মুখ আলগা তাহার সহিত ব্যবহার করিও না। পঞ্চমত, মিত্রের অপকার করে না। আমরা মিত্র বা বন্ধু কথাটা নিই, বন্ধুর অপকার করার অর্থ আমি তার কাছে অবিশ্বস্ততার কাজ করলাম, তার শত্রু হলাম। ইস্করিয়তীয় যিহূদা যিশুর 12 শিষ্যের একজন, যাদের যিশু বলেছেন, তোমাদের আর দাস বলি না, তোমরা আমার বন্ধু, সেই কি চুম্বন দিয়ে চিহ্নিত করে আপন গুরু আপন বন্ধুকে শত্রু হাসতে তুলে দেয়নি? ষষ্ঠ হল প্রতিবাসীর দুর্নাম। এটা আর একটা লক্ষণীয় বিষয়, যতক্ষণ বা যতদিন প্রতিবাসীর কাছ থেকে সাহায্য লাভ করছি ততক্ষণ প্রতিবাসীর কাছ থেকে তার মতো ভালো প্রতিবাসী হয় না। কিন্তু সামান্য একটু আঘাত বা সাহায্যে অক্ষমতা জানালেই তার মতন মন্দ লোক মন্দ প্রতিবাসী আর দেখতে পাই না। তখন আপ্রাণ চেষ্টা কিভাবে তার দুর্নাম রটাব, ক্ষতি করব, তাকে জব্দ করব, সুযোগ বুঝলে মিথ্যা দুর্নাম রটাব। ঈশ্বর ভক্ত কিন্তু তা করবে না, কারণ সে ঈশ্বরকে ভয় করে। সপ্তমত, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়। যারা ঈশ্বরকে ভয় করে তারা পাপীকে ঘৃণা করে, তার সাথে মেলামেশা ওঠা বসা তাহার বিহার থেকে দূরে থাকে। গীতসংগীতা তার 1:1 লেখা যে, ধন্য সেই ব্যক্তি যে পাপীদের পথে দাঁড়ায় না। 19:9 দেখি সদাপ্রভুর ভয়কারীদের ছবি, যেটা গুণ আমরা দেখি সদাপ্রভুর ভয়কারী দিওয়াকে মান্য করে। 9 লেখা আছে, সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী, সদাপ্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য। ভয়কারী বলতে লোকের যেমন চোর ডাকাত মাতাল গুন্ডা বা পুলিশকে অথবা ভূতকে ভয় করে সেরকম ভয় না, এ হচ্ছে ভক্তিপূর্ণ ভয়, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার ভয়। ওই প্রকার যারা ঈশ্বরভীত লোক তাদের ঈশ্বর প্রিয় লোকেরাই মান্য করে। আমরা দেখি নবমত, অনেকে মানত করে এবং যে ঈশ্বরের উদ্দেশ্যে মানত করে সে অবশ্যই পালন করবে। বিচারকর্তৃগণ তার ১১ অধ্যায় ৩০ থেকে ৪০ পদে আমরা দেখি জীবতহের মানত, তিনি তার একমাত্র কন্যাকে ঈশ্বরের জন্য দান করছিলেন কেননা মানত করেছিলেন। দশমত, সুদের জন্য টাকা ধার দেয় না, এ তো ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের নির্দেশ। লেবীয় তার ২৫ অধ্যায় ৩৬ ৩৭ পদে আমরা দেখি তারপরে ১১ একাদশ বিষয়, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেয় না। দশাজ্ঞা নবম আজ্ঞা হচ্ছে এইটি। ১৫ অধ্যায় ৫ পদে দেখি সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। এই গীতে দাউদ যে বিষয় ব্যক্ত করেছেন, যাকব তার পুস্তকে ২ অধ্যায় ১৮ পদে ঠিক সেই কথাই একটু ঘুরিয়ে লিখেছেন। কেউ বলবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মহীন বিশ্বাস আমাকে দেখাও আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। একজন এইভাবে বিষয়টি উল্লেখ করেছেন, একমাত্র বিশ্বাসই উদ্ধার করতে পারে, কিন্তু যে বিশ্বাস উদ্ধার করে সে একলা নয়। ঈশ্বরের সম্মুখে কে দাঁড়াতে পারে? যাদের বিশ্বাস আছে তারাই, কেন তাদের বিশ্বাস তাদের ঈশ্বরের সম্মুখে ধার্মিক গণিত করেছে। আজকাল চারিদিকে সাড়া জেগেছে যিশু শীঘ্রই আসছেন, তথাপি মানুষের জীবনধারায় বিশেষ কোন পরিবর্তন নেই। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি যদি বিশ্বাস করেন যে যিশু শীঘ্র আসছেন এবং আপনি যদি বিশ্বাস করেন যে আপনাকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, তাহলে গীতসংগীতা ১৫ ১ থেকে ৫ পদে যে সকল যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, সব শুদ্ধ ১১টি যে গুণগুলো থাকলে ঈশ্বর ধার্মিক গণিত করবেন, সেইগুলো নিজীবনে পালন করতে রক্ষা করতে যত্নবান হন। ঈশ্বর আপনার সহবর্তী, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
বন্ধুর পথে যেতে হয় যদি একা, নির্ভয়ে যাব খুঁজে খুঁজে ফিরি তোমার চরণ রেখা, যদি বাহারাই তুমি খুঁজে নেবে।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004545। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004545। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর ১, পোস্ট চোকা, কলকাতা ৭০০১০৪। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর ১৬৯২৫, কলকাতা ৭০০০৩৪। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
তোমার নামেতে যত লাবণ্য আছি, দুহাতে ছড়াব প্রতি প্রাণে প্রাণে বিশ্বজনের মাঝে, মৃত্যুর মাঝে দাও গো জীবন, মৃত্যুর মাঝে দাও গো জীবন, দূর হোক সংশয় আমি আধারে করি না ভয়, আমি আধারে করি না ভয়, জানি সে আধারে তুমি আছো প্রভু, সে আধারে তুমি আছো প্রভু নিত্য জ্যোতির্ময়, আমি আধারে করি না ভয়, আমি আধারে করি না ভয়।